Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট।
সেদিন বাইরে ছিল অমাবস্যা, এই নিকষ কালো অন্ধকার ভেঙে মাস্টার মশাই এক সরু পথ ধরে সবর স্থানের দিকে হাঁটতে শুরু করলেন। এখানেই তার স্ত্রীকে দাফন করা হয়েছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মাস্টার মশাই কবরস্থানের সামনে এসে থমকে গেলেন। তার স্ত্রীর কবরের সামনে এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন মহিলার কাছে। তিনি সামনে গিয়ে দেখতে পেলেন, দেখি এটা তো তার স্ত্রী আমেনা। মাস্টার মশাই ভয়ার্ত গলায় বললেন, এটা কি করে সম্ভব? তুমি কে? তুমি তো মৃত। মহিলা খুব দ্রুত তার চেহারা বদলে ফেলে ভয়ঙ্কর এক রূপে বলে উঠল, আমি প্রেত। প্রতি মঙ্গলবার রাত 12টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন এবং ঘড়িতে বাজে রাত 12:03 শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের হরর শো এবং স্বাধীন মিউজিকের সবচেয়ে হিট শো প্রেত। এবং আশা করছি আপনাদের আজকের এপিসোড অনেক বেশি ভালো লাগবে, বিকজ আজকে কিন্তু প্রেতের 60তম এপিসোড আজকে প্রচার করতে চলেছি। এবং আজকে আবারও আরেকটা দেখতে দেখতে মঙ্গলবার কিন্তু চলে আসলো, আর মঙ্গলবার মানেই প্রেতের দিন, ভয়ঙ্কর রাত। আর এই জন্যই আপনাদের জন্য আজকে অনেকখানি অনেকগুলো ঘটনা একসাথে কালেক্ট করে নিয়ে এসেছে এবং আশা করছি আপনাদের প্রতিটা ঘটনায় ভীষণ রকম ভালো লাগবে। আর ভালো না লাগার কোনো কারণই নেই, বিকজ আমি বিলিভ করি এতটুকু যে আপনারা এর আগেও যেভাবে করে প্রেতকে ভালোবেসেছেন, আজকেও সেরকমভাবে প্রেতকে ভালোবাসবেন। এবং আমি অলওয়েজ দেখেছি যে দারুণ কিছু আপনারা সবসময় পছন্দ করেছেন, এরকম কমেন্ট করেছেন অনেক ভালো ভালো, এবং আপনারা তিন তিন অসাধারণ সব ঘটনা কিন্তু শোনাচ্ছেন প্রেতে। সো তারই ধারাবাহিকতায় আমি আজকে কিন্তু প্রেতের আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম। আজকে কিন্তু অনেকগুলো স্টোরি আছে, আপনারা সবগুলো এপিসোড শুনে মানে পুরোটা স্টোরি শুনে অবশ্যই কমেন্ট করবেন। আমি স্টোরিতে যাওয়ার আগে কিছু কমেন্ট পড়ে নিতে চাই। প্রথমে যদি বলি তাহলে জাকারিয়া হোসেন কমেন্ট করেছেন, লাইভ কোথায়? ভাই লাইভ কিন্তু শুরু হয়ে গেছে এখন অলরেডি। এবং আনিসুর রহমান লিখেছেন, প্রতি মঙ্গলবার মানে কিন্তু আজকে চলে আসলাম প্রেত শুনতে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। মোজামিল হক ভাই লিখেছেন, হ্যালো ব্রো অবিনাশ, তার স্টোরি কখন শুনতে পারবো? আমি নিজে বলতে পারছি না, বাট হ্যাঁ সুন শুনবেন। এছাড়া থেকে এমডি আনিসুর রহমান লিখেছেন, লাইভ মোবারক জেফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আর আমি আরও জিজ্ঞেস করেছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। কয়েকটা কমেন্ট পড়লাম এবং রাইট নাও শুরু করবো আজকের শো, এবং আশা করছি আপনাদের বেশ ভালোই না সময় যাবে। চলে যাই সরাসরি এপিসোডে এবং একটা একটা করে প্রতিটা ঘটনায় খুব এনজয়মেন্ট নিয়ে শুনবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। মোটামুটি 6টা অসাধারণ ঘটনা আপনাদের জন্য অপেক্ষা করছে, আশা করছি প্রতিটা ঘটনা আপনাদের কাছে অনেক ইউনিক লাগবে, অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি ডেকেছেন, আসসালামু আলাইকুম জফর ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ রকম ভালো আছেন। আজ প্রথমবার প্রেত পডকাস্টের জন্য ঘটনা পাঠিয়ে দিলাম, আশা করছি আমার দেয়া এই তিনটি ঘটনা আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। শুরুতে বলতে চাই, আমার নাম সীমান্ত রহমান, আমি কুমিল্লা থেকে বলছি। এই প্রথমবার ঘটনা পাঠিয়ে দিলাম, যদি ভালো লাগে তাহলে স্বাধীন মিউজিকে প্রেত পডকাস্টে শেয়ার করতে পারেন। এই ঘটনাটির নাম অশরীরী আত্মা। এই ঘটনার পেছনে আছে চার বন্ধু, বা এও বলা যেতে পারে যে এই ভয়ঙ্কর ভূতের কাণ্ডটা ঘটেছিল ওই চার বন্ধুকে ঘিরে। অভি, অনি, দীপ এবং রাহুল, এদের বন্ধুত্ব উচ্চ মাধ্যমিক থেকে শুরু হয়।
তারপর কর্মসূত্রে বিচ্ছেদ ঘটে, তবে বেশি কিছুদিন বিচ্ছেদ থাকেনি। ওরা 2-3 বছর চাকরি করার পর চারজন মিলে নিজেদের ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। অভি বলেছিল, দেখ এই চাকরি করে না আমার আর পোষাচ্ছে না, বুঝলি? উনি তখন বলল, ঠিক বলেছিস ভাই, সবসময় বসের জ্ঞান জ্ঞানের ভাল লাগে না। দীপ আর রাহুলও একমত, তাই ওরা ঠিক করে এবার নিজেদের ব্যবসা করবে। রাহুল বলল, ভাই কাজ শুরু করার আগে চল সবাই মিলে ঘুরে আসে কোথাও। সবাই রাজি হয়ে গেল। তবে অনি বলল, এই দীপুদা বাদ দাও, কোথাও প্ল্যান করো। বাঙালির কাছে দীপুদা মানে দীঘা, পুরী অথবা দার্জিলিং। দীপ বেলানো চলল কোন গ্রামের পরিবেশ, যায় টাটকা বাতাস ফুসফুসে ভরে আসা যাবে, কি বলো? এই কোলাহল থেকে কিছুদিন মুক্ত থাকা যাবে। সেদিন দীপের কথায় রীতিমতো আমরা সবাই রাজি হয়ে গেছিলাম। আসলে এই শহরের কোলাহলে মোটর গাড়ির ধোঁয়া, বাস, মেট্রো এসব, তার সাথে রীতিমতো অফুরন্ত অফিস আর এর কাজে আমরা রীতিমতো হাঁপিয়ে উঠেছিলাম। তা একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম। রাহুল তখন বলল, তা এরকম জায়গা পাবো কোথায়? জায়গা পেতে আর অসুবিধা নেই, অভি নিকটবর্তী একটা আত্মীয়ের বাড়ি মদিনীপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা নিরিবিলি গ্রামের আশপাশে শেষ প্রান্তে এখানে বসবাস করে। এককালে থাকলেও এখন খুব কম, তাও আর বাড়িটা থেকে অনেকটাই দূরে। পুরনো আমলের বাড়ি, বাড়ি না বলে পোড়ো বাড়ি বলা যেতে পারে। ভালো বিরাট বাড়ির চারপাশে ঘিরে বড় বড় গাছপালা আছে এবং ভেতরের অবস্থা খুব একটা ভালো নয়। তবে যে দুটো রুম আমাদের থাকার জন্য পরিষ্কার করা হয়েছে সেদিনও কিন্তু মন্দ নয়। অনি তখন বলল, অভি তোর আত্মীয়দেরকে এখানে আসতে বল। অভি তখন বলল, না না না, ওরা এখান থেকে চলে যায়, প্রায় 40 বছর হবে, তবে দেখাশোনার জন্য একজন আছে। আর দিনের বেলা বলি চলেন, রাতের বেলা থাকে না। এবং রাহুল তখন বলল, না থাকারই কথা, এই এত বড় বাড়িতে একা থাকা তো সম্ভব নয়, তবে ওর শরীর খারাপ তাই জানিয়েছে আর কি, আর আসবে না। তবে খাবার বানাবার জন্য একজনকে বলে দিয়েছে, রান্না করে যাবে। দীপ তখন বলল, চল ভেতরটা একটু ভালো করে দেখে আসি। ওরা ভেতরে যায় এবং পুরনো বাড়ি কম হলেও 100 বছর বয়স তো হবে, একেবারে ভিন্টেজ বাড়ি। অভি তখন বলল, এই বাড়ি বানিয়েছিলেন ওর দূর সম্পর্কের মাসির শ্বশুরমশায়, এবং শ্বশুরমশায়ের বাবা তখন খুব জাঁকজমক ছিল। পরে সবাই বাইরে চলে যায় এবং সময়ের সাথে সাথে সবাই চলে যায় এই গ্রাম থেকে, এবং এখনো বিক্রি হয়নি, এখানে কেই বা নিবে এই বাড়ি? রাহুল তখন বলল, বাড়ির যা অবস্থা কিছুদিন পর নিজেই পড়ে যাবে। ওদের কথায় বিঘ্ন পড়ল, একটা চিৎকার এবং চিৎকারে চাপা কিন্তু খুব স্পষ্ট ওরা সবাই শুনতে পেল। অনেক বলল, এইটা কি হলো অভি, তুই যে বললি এখানে কেউ থাকে না। অভি তখন বলল, আমি তো একটু আগে তাই জানি রে। দীপ তখন বলল, চল না দেখি। ভেতরে গিয়ে ওরা বাড়ির চারপাশে খুঁজল, কোথাও কেউ নেই। তবে বাড়ির পেছনে গিয়ে ওরা যা দেখতে পেল তা দেখে ওদের একটা অজানা আতঙ্ক যেন বিরাজ করল। এবং বাড়ির পেছনে বারান্দায় ওর ধুলো মোটা অস্তরণ জমা বেঁধে মনে হচ্ছে এদিকে কেউ আসছে না। চারপাশে ঝোপঝাড়ে ভর্তি, কিন্তু বারান্দায় ধুলোর উপরে রয়েছে কারোর স্পষ্ট পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলো খুব ভয়ঙ্কর, সরু লম্বা পায়ে বড় বড় নোক, এবং দেখে তো মনে হচ্ছে না কোনো মানুষের, এবং দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো মানুষের হতেই পারে না, এমন মানুষের পা হতে পারে না। রাহুল বলল, অভি এটা কার পা হতে পারে? অভি তখন বলল, আমি এরকম পাচ্ছে আগে কখন দেখিনি, বুঝলি? অনি তখন বলল, তোরা কি ভয় পাচ্ছিস নাকি? আরে চারপাশে তাকিয়ে দেখ, কোন জঙ্গলে কোনো জানোয়ারের পায়ছাপ হবে আর কি। অনেক কথাটা বলল বটে, তবে কারোরই ওই জানোয়ারের পায়ের ছাপ বলে মনে হয়নি। যাই হোক, আমরা সবাই রীতিমতো পা ধুয়ে ফ্রেশ হলাম। এরই মধ্যে সন্ধ্যা নেমে গা ঘরে, রীতিমতো সন্ধে মানে প্রচুর সন্ধ্যা। আমরা সবাই থেকে আছি, অনেকটা পথ জার্নি করে এসেছি। ওই বলল, খাবারের কি হলো? ভোলা বলেছিল খাবার বানাবার লোক পাঠাবে, তার কি হলো কে জানে, দাঁড়া ফোনরা জিজ্ঞেস করি। ঠিক এমন সময় সামনের দিক থেকে একটা হুম হুম আওয়াজ যেন সবার কান খারাপ হয়ে গেল। আওয়াজটা ক্রমশ ওদের দিকে আসছে, একটু আগে ভয়ঙ্কর পায়ের ছাপ আর এখন ছমছম একটা আওয়াজ। ওরা চারজন বলে উঠল, কে? ওপার থেকে একটা মেয়েদি কণ্ঠ বলে উঠল, আমি রূপা, ভোলার স্ত্রী, আপনাদের জন্য খাওয়ার এনেছি। এবার ওকে দেখা গেল, মহিলাটা বেশ মোটা সোটা এবং চেহারাটা একটু থেতলে গেছে এবং খাবার এনেছে। খাবার দিয়ে বলল, আপনারা খেয়ে নেবেন, আর বলল ভোলা কাল সকালে আসবে। এতটুকু বলে সে চলে যেতে যেতে হঠাৎ পিছন ফিরে এসে বলে উঠল, আপনারা রাতে বাড়ি থেকে বের হবেন না, ঘরের ভিতরে থাকবেন। অভি তখন জিজ্ঞেস করল, কেন বের হব না কেন? হ্যাঁ, এখানে কি কোন জানোয়ার আছে যাকে ভয় পেতে হবে? মহিলা তখন বলল, জানোয়ার হলে তো কোনো বিষয় ছিল না। সবাই চমকে উঠল, মানে কি এই মহিলা কি বলছে? সবাই একসাথে জিজ্ঞেস করল, তাহলে কি আছে? মহিলার মুখ তখন অজানা আতঙ্কে কালো হয়ে গেছে। সে তখন বলে উঠল, তার নাম নিতে নেই। এই বলে সে কোন রকম পানিয়ে গেল। এবার সবার মুখে ফুটে উঠল এক অদ্ভুত ভয়ের ছাপ। এখন রাত 9টা বাজে। দীপ বলল, শোনো আজও ক্লান্ত লাগছে, চল খেয়ে ঘুমিয়ে পড়ি, ঠিক আছে সকালে দেখা যাবে, এখানকার ব্যাপারটা বুঝলি? সবাই তখন বলল, তাই হবে। থলে থেকে খাওয়ার বার করে মন ভালো হয়ে গেল। পাঁঠার মাংস, রুটি, মাছ ভাজি এবং মিষ্টি দই সবই আছে। খাওয়ার পর বারান্দায় দাঁড়িয়ে আমেজ করে সিগারেটটা ধরালো ওরা এবং সিগারেটে একটা সুখ টান দিতে না দিতে আবার সেই চিৎকার। মনে হলো যেন খুব কষ্ট করে কারা যেন কিছু বলার চেষ্টা করছে। এবার ওরা সবাই ভয় পেয়ে গেল। উনি বলল, এসব কি হচ্ছে? অভি তোর তো আতিয়ার বরই, তুই তুই কি জানিস? অভি তখন বলল, না রে, মাসির কাছে এই বাড়ির কথা তো জানতে পারি, তাই যখন আমরা ঠিক করেছিলাম কোন রকমে নিরিবিলি বাঁশের গ্রামের বাড়িটা উপযুক্ত মনে হয়েছিল, তাই মাসিকে বলেছিলাম। মাসি প্রথমে রাজি হয়নি, তবে এমন কিছু কথা তো কখনো বলেনি। দীপ তখন বলল, তোরা শুধু শুধু ভয় পাচ্ছিস, ফাঁকা বাড়ির চারপাশটা একটু ফাঁকা, তাই দূর থেকে হয়তো আওয়াজ আসছে এরকম মনে হচ্ছে, চল ভেতরে সকলে ঘুরে দেখবো। ওরা সবাই ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল। মাঝরাতে হঠাৎ ওদের ঘুম ভেঙে গেল, খুব অস্বস্তি হচ্ছে, ওরা খেমে গেছে এবং ঘরে যেন একটু বাতাস নেই। দীপ বলল, জানালা কি বন্ধ করেছিস? হ্যাঁ। অভি তখন বলল, না জানালা তো খোলা আছে, তবে হঠাৎ কি হলো? ওরা অনুভব করলো শুধু যে বাতাস তা নয়, কারা যেন তাদের ঘরে রীতিমতো চলাফেরা করছে কিন্তু তাদের দেখা যাচ্ছে না। ওদের যেন মনে হলো কারা যেন ফিসফিস ফিসফিস করে খুব ক্ষীণ স্বরে কথা বলছেন, আমাদের মুক্তি দাও, আমাদেরকে মুক্তি দাও। ভয় তখন ওদের মনে শরীরে যেন ভয় ঢুকে পড়েছে, জ্ঞান হারাবার উপক্রম হলো। অভি মনে মনে সাহস এনে বলল, তোমরা কারা? হ্যাঁ কি চাই? আমারও ফিসফিস শব্দ যেন ভেসে আসে এবং একই কথা, মুক্তি, মুক্তি চাই, মুক্তি। অভি তখন বলল, কিসের মুক্তি? আমার স্বর যেন ভেসে আসলো, সিঁড়ির নিচ থেকে, সিঁড়ির নিচ থেকে দেখো। সবাই রীতিমতো মনে সাহস নিয়ে সিঁড়ির দিকে চলে যায়। রাত তখন 1টা বাজে। সিঁড়ির কাছে গিয়ে দেখে সিঁড়ির তলায় একটা কাঠের পাটরার মতো কিছু একটা পাটরা তুললে মাটির তলায় রীতিমতো যাবার রাস্তা আছে। বোধ হয় ওরা চারজন মিলে জোর লাগার কারণে পাটরাটা সরে আছে এবং নিচের ঘরে অন্ধকার। টর্চ লাইটে ওরা দেখতে পেল কাঠের বিরাট বাক্স। বাক্সটা খুলতেই একটা বিশ্রী গন্ধে যেন সারা ঘরটা ভরে যায়। বাক্স মধ্যে রীতিমতো টর্চের আলো ফেলতেই এক দীপ চিৎকার করে ওঠে। বাক্সের ভেতরে দুটো নরকঙ্কাল, একটা বড় মানুষের আর একটা ছোট বাচ্চার, এই দৃশ্যটা দেখার সাথে সাথে ওরা জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যখন জ্ঞান ফিরে আসে তখন অনেকেই অনেক লোক প্রশ্ন করেছিল ওদের ঘিরে। রীতিমতো ভোলা এসে বলল, কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। সেদিন বিকেলে ওরা কলকাতা ফিরে আসে। পরে ওরা জানতে পারে ওই দুটি কঙ্কাল মা এবং বীর, ওরা ওই গ্রামে থাকত প্রায় 5 বছর আগে নিখোঁজ হয়ে যায়। মহিলার স্বামী ওদের নিখোঁজ হবার খবরটা দেয়, তারপর নিজেও গ্রাম ছেড়ে চলে যায়। কঙ্কাল পাওয়ার পর পুলিশ তদন্ত করে জানতে পারে ওই নিজের স্ত্রী আর মেয়ের হত্যা করে ওই ফাঁকা বাড়িতে পুঁতে দেয়। এবং এরপর থেকে এই বাড়িটা ধীরে ধীরে হন্টেড হয়েছিল। এই ছিল ঘটনা। যে সুভাই ভালো লাগবে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ভাইয়া। এবং স্টোরিটা বেশ ভালোই লেগেছে সীমান্ত ভাই। এবং সীমান্ত ভাইয়ের আরো দুটি স্টোরি আছে, আমি একটা একটা করে পড়বো। তার আগে বলছি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ এবং আপনাকে অভিবাদন জানাচ্ছি। আমাদের প্রেতে কিন্তু এইভাবে ঘটনা সেন্ড করতে হবে, preet.shadhanmusic@gmail.com ঠিক এইভাবে ঘটনা সেন্ড করে দিবেন, আপনাদের প্রতিটা ঘটনায় সিলেক্ট হয় এবং শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। চলে যাই পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
এই ঘটনাটি আমাদের সীমান্ত ভাই লিখে পাঠিয়েছেন। ঘটনাটির নাম অদৃশ্য সঙ্গী। শুরু করছি ঘটনা। আমি প্রদোষ রায়, আমি ভারতীয় বন বিভাগের কর্মরত, বয়স 30 বছর, তবে এখনো অবিবাহিত। বাড়ি থেকে প্রচুর পরিমাণে চাপ দেয় বিয়ের জন্য। মা বললেন, এবার বিয়েটা করে ফেল বাবা, এই পাড়ার তোর বয়সের সব ছেলেমেয়ে রীতিমতো বাবা মা হয়ে গেল। বাবা বললেন, কিন্তু তাদের কেউ বনে জঙ্গলে বাঘ সিংহ হরিণের সাথে ঘুরে বেড়ায়নি যে, আমাদের ছেলে পারে বুঝলে। মা তখন বললেন, কে বোঝে কার কথা, জঙ্গলে ওই বাঘ হরিণে ওরাও মা বাপ হয়ে গেছে। আমিও একটু হাসি চেপে রাখতে পারলাম না। তারপর মাকে বললাম, মা এই বছরে ঠিক করেন বিয়ে, সমস্যা নেই। মা তখন বলল, সত্যি বলছিস কাকা? আমি বললাম, হ্যাঁ সত্যি বলছি। তবে সে বছর বিয়ে করা হয়নি আমার। আমাকে বন বিভাগ থেকে বলা হলো আমাদের দুজনকে, আমি আর অজিত, আফ্রিকাতে পাঠানো হবে ভারত এবং আফ্রিকার কর্মীদের সংযুক্ত প্রশিক্ষণের জন্য। আফ্রিকা বলতে যে কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে সিংহ, প্রাইড অফ আফ্রিকা, সাবানা, কঙ্গোর এবং ড্রাই ফরেস্টের সিংহর জন্য অনুকূল এসব ফরেস্ট। খোলা লম্বা ঘাসের মাঠ সিংহের জন্য খুবই ভালো এবং সিংহ ঘাসের আড়ালে লুকিয়ে শিকার করেন। সিংহ ছাড়াও অনেক জীবজন্তুর নিবাস স্থান এই আফ্রিকার ফরেস্টে। তবে আমার গল্প এই জীবজন্তুর দেশ নিয়ে কিন্তু নয়, এই প্রাণীদের অনেকটাই স্থান আছে এই গল্পে। তবে মুখ চরিত্র এদের নিয়ে, এদের যে হাজার হাজার শতাংশ ভয়ঙ্কর যাকে দেখা যায় না, তবে তার উপস্থিতি অনুভব করা যায়, যার উপস্থিতি নিজের সাথে নিয়ে আসে ভয়াবহ মৃত্যুর আর্তনাদ আর রক্তপাত, যার উপস্থিতি পুরো পরিবেশকে অন্ধকার করতে ঠেলে দেয়, যার উপস্থিতি পাখির কোলাহল, নদীর কান সবকিছুতেই যেন নীরবতায় রূপান্তরিত করে দেয়। মা তখন বলল, ওরে ফিরবি কবে, তুই তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, তুই এলেই বিয়ের পিড়িতে বসিয়ে দেব কেমন, আর কোন অজুহাত কিন্তু আমি শুনবো না, এই বলে দিলাম আমি। বাবা তখন বললেন, হ্যাঁ সোজা এয়ারপোর্ট থেকে বরযাত্রী নিয়ে যেও, তোমার কোগাডি আছে। মা তখন বলল, তাই করব, তুমি দেখো। আমি আর আমার এক সহকর্মীর নাম অজিত মুখার্জি এবং রওনা দিলাম আফ্রিকার সম্পূর্ণ অচেনা অদেখা জঙ্গলের উদ্দেশ্যে। এবং উদ্দেশ্য ওই অদৃষ্টকে কি আছে কে জানে। আমাদের ক্যাম্প লাগানো হয় কঙ্গো নদীর পাশে। কঙ্গো নদীকে জাইরে নদী বলা হয়। এটি 4,300 কিলোমিটার লম্বা। কঙ্গোর মধ্যে রীতিমতো পশ্চিম আফ্রিকার দ্বিতীয়তম বড় নদী এবং প্রথম হচ্ছে নীল নদী। আর জলপ্রবাহ দিক থেকে রীতিমতো দক্ষিণ আফ্রিকার অ্যামাজন নদীর একটা কঙ্গো নদীর স্থানে। আমাদেরকে করার নির্দেশ দেওয়া হলো ওই ক্যাম্পাসের পরিসীমানার বাইরে যেন আমরা না যাই। ছোট ছোট তাঁবু লাগানো রয়েছে, একটা তাঁবুর মধ্যে দুজন করে থাকার ব্যবস্থা। আমি আর অজিত একটা তাঁবু দখল করলাম। কাল থেকে শুরু হবে প্রশিক্ষণ। রাতে কিন্তু ঘুম আসছে না, একই তো নতুন পরিবেশ, তার উপরে মাঝে মাঝে সিংহের গর্জন। অবশ্য আমাদের এসবে অভ্যাস আছে, তবে মশাগুলো আমাদের এখানের মশার থেকে একটু বড় এবং ভয়ঙ্কর। অডোমাস, অডোমাসের কাজ হচ্ছে না, তবে রাতে তাঁবুর বাইরে বেরোনো মানা। আসলে সাপের উৎপাত অনেক বেশি আফ্রিকায়। ব্ল্যাক মাম্বা আফ্রিকার এক খুবই বিষাক্ত সাপ। গায়ের রং খুব কালো নয়, ধূসর, তবে ব্ল্যাক মাম্বা নাম পড়েছে মুখের ভেতরের রঙের। মুখের ভেতরটা কালো আর তার থেকে নাম ব্ল্যাক মাম্বা। এর বিষ হচ্ছে নিউরোটক্সিক, সাংঘাতিক বিষ। আফ্রিকার বেশিরভাগ জীবজন্তুই বিষাক্ত, তবে যেটা আমাদের সাথে ঘটেছিল তা কিন্তু মোটেও জীবজন্তুর জন্য নয়, যা ঘটেছিল আফ্রিকার এক অপদেবতা ক্রূর হওয়ার ফলে। সেদিন আমরা সারাদিন প্রশিক্ষণের জন্য সন্ধ্যাবেলায় তাঁবুর বাইরে আগুন জ্বালিয়ে বসে বসে গল্প করছিলাম, এমন সময় আমাদের ফোন বেজে উঠল। দেখলাম মা ফোন করেছে, ধরলাম। মা বলল, ঠিক আছিস তো খোকা? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি মা, এই তো কদিন হলো। আশা, মা চিন্তা করো না। মা তখন বলল, ঠিক আছে। মা বলল, শোন, যে কারণে ফোন করেছি তোর জন্য পাত্রী দেখেছি খোকা, খুব ভালো এবং খুব সুন্দর দেখতে। বাবা বললেন,
হ্যাঁ বিয়ের আগে সব মেয়ে লুকিয়ে হয়, রণচণ্ডীর রূপ দেখে বিয়ের পর দেখতে পাওয়া যায়।
মা তখন বলল, তুমি চুপ করে থাকো তো খোকা, খোকা মেয়ে তো ফোন করবে। আমি তখন বললাম, মা
কেন, আমি আমি ফিরে কথা বললে হতো না বলতো?
মা তখন বলল, উফ, ফোনই তো করবে, আফ্রিকা কি এতে তোর সাথে বিয়ে করবে নাকি? হ্যাঁ, তোকে মেয়েটার নাম বলছি। তারপর ঘর ঘর শব্দ করলো। আমি বললাম,
মা মা শোনো, ফোনটা কিন্তু কেটে গেল।
দেখলাম নেটওয়ার্ক নেই, নাম জানা হলো না। আর তার পরপরই এলো এক বিচিত্র অদ্ভুত সতর্কতা বার্তা, আমরা কেউ যেন আজ তাঁবুর বাইরে না যাই, কাল ওখান থেকে ক্যাম্প উঠিয়ে নেওয়া হবে। কিছুই বুঝলাম না কি হলো। এই লোকাল প্রশিক্ষককে অনেকে জিজ্ঞেস করায় সে বলল অপদেবতা ক্রুদ্ধ হয়েছেন। যা বাবা, এখানেও তাহলে কুসংস্কার একেবারে বিদ্যমান। হ্যাঁ আমার কি, আমি তাঁবুর ভেতরে গিয়ে শুয়ে পড়লাম, ঘুম কিন্তু এলো না। এপাশ ওপাশ করে বিরক্ত হয়ে বের হলাম। বেরিয়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম, সামনেই কঙ্গো নদী বয়ে চলেছে, আকাশে পূর্ণিমার রূপরে চাঁদ তার ছায়া পড়েছে, নদীর উপরে সব মিলিয়ে এক অপূর্ব জগতের চেহারা সৃষ্টি করেছে। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। এখন আবার কে, এত রাতে? তারপর খেয়াল হতে বুঝলাম আমাদের দেশে এখন দিনের আলো ফুটে গেছে। ফোনটা ধরলাম, বললাম, হ্যালো। ওপার থেকে মেলি কণ্ঠ যেন বলে উঠল, আপনি? আমি ওর কথা শেষ হতে না হতেই বললাম, আপনি তাহলে সেই মেয়ে মা যার কথা বলেছিল? বলুন কি জানতে চান? মেরি তখন বলল, আপনার কি খুব তাড়া আছে? আমি বললাম, না মানে এখানে তো রাত তাই আর কি। আর ঠিক ওই সময় লক্ষ্য করলাম আমার চারপাশে একটা খুব ঠান্ডা হাওয়া ঘুরছে, ফোনের ওপার থেকে শব্দগুলো যেন কেটে কেটে আসছে আর বলছে, আরে মশাই একটু উঁচু জায়গায় উঠুন না, দেখছেন না নেটওয়ার্ক ধরছে না? আমি পাশের টিভিটার দিকে রীতিমতো যেতেই সেখান থেকে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, একটা বিরাট গাছের ডাল যেন মরমর শব্দে ভেঙে পড়ল। এক সেকেন্ড দেরি হলে আমার ভাবলীলায় সাঙ্গ হয়ে যেত। আমি মেয়েটাকে ধন্যবাদ করতে যাব, ওর সাথে কথা বলছিলাম বলে নেটওয়ার্ক ধরছে না বলে সরে এলাম, তা না হলে চাঁদের আলো উপভোগ করতে ইতস্তত বা ইস্তকর হয়ে যেত এবং জগতের বাসিন্দা হয়ে যেতাম। কিন্তু ফোন দেখলাম কেটে গেছে, আমি করব তারও কোনো উপায় নেই, কারণ নেটওয়ার্কই নেই। গাছ পড়ার শব্দের সময় তাঁবুর বাইরে বেরিয়ে এসেছে। অজিত বলল, তুই এখানে কি করছিস? আমি বললাম, আরে কি আর করব, শব্দ শুনে বেরোলাম, এই তো, বেশি কিছু বললাম না এর বেশি। সেই রাতটা অনেক বড় হতে যাচ্ছিল আমাদের জন্য। এই ঘটনার পর আমরা যে যার তাঁবুতে চলে গেলাম। আমি ওই মেয়েটার কথা ভাবছি যার জন্য আমি এখনো বেঁচে আছি। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভাঙলো চিৎকার চেঁচামেচির শব্দে। উঠে দেখি ভয়ঙ্কর কাণ্ড, ভীষণ ঝড়ে আমাদের তাঁবু উড়ে আছে। একটু আগে সে রূপরে চাঁদ আকাশে ঝলমল করছিল, এখন গাঢ় কালো মেঘে যেন ঢেকে গেছে। দেখতে দেখতে ঝড়ের সাথে বৃষ্টি হলো, সে এক অতি প্রাকৃত কাণ্ড, কিছু যেন দেখা যাচ্ছে না, কে যে কোথায় গেল আমিও কিছু বুঝতে না পেরে সামনের দিকে পাহাড়ের দিকে ছুটলাম। সকালে প্রশিক্ষণের সময় ওখানে একটা গুহা চোখে পড়েছিল, গুহাতে অন্তত বৃষ্টি ঝড় সবকিছু রক্ষা হবে। সামনে পাহাড়ের নিচে গুহাটা কোনো রকমে পৌঁছে ঢুকে পড়লাম, আর সঙ্গে সঙ্গে মনে হলো আরেকজন কেউ আমার সাথে গুহার ভিতরে এলে। আমি বললাম, কে, অজিত নাকি? কোনো সাড়া শব্দ নেই। উফ, এত বিশ্রী গন্ধ, কিসের তাহলে? গুহায় কেন জন্তু মারা গেছে নাকি? আমি কি করব ভাবছি, গুহা থেকে বেরিয়ে যাব। ঠিক এই সময় মনে হলো গুহাতে কেন যেন বরফ রীতিমতো জমে যাচ্ছে, এই আফ্রিকায় এত ঠান্ডা বরফ না হতেই পারে না। আর তারপর যেটা ঘটল সেটা ঠিক কি আমি আজও জানি না। এতক্ষণ যে এই গুহায় আমার সাথে ছিল
সে আমাকে পছন্দ করছে না। এক বিকট ছায়া মূর্তির আবির্ভাব হল, তার চোখ যেন আগুনের ফাটার এক ঝলক দেখা মাত্র আমার সারা শরীর অবশ হয়ে গেল। বসলাম মৃত্যুর সামনে। ঠিক এই সময় ফোনটা বেজে উঠল। ভাবলাম মা করেছে হয়তো বা কি বলবো, মাকে আমার মৃত্যুর সময় হয়ে গেছে, মা তোমার সাথে আর দেখা হবে না। চোখে চোখে জল চলে এলো এবং ঝাপসা চোখে ফোন দেখলাম, না মা, মা নয় এটা, সে মেয়েটার ফোন। ভাবলাম মরার আগে কথা বলে নিব, বলবো আমাদের বাড়িতে যেন খবরটা পৌঁছে যায়। ফোনটা ধরলাম, মেয়েটা বলল, স্পিকারে দিলাম, তারপর যেটা হলো আমি ঠিক বোঝাতে পারবো না। ফোনটা স্পিকারে মেয়েটার কণ্ঠস্বর যেন সংস্কৃত শব্দ ভালো করে শুনলাম, মন্ত্র পাঠ করছে। কি মন্ত্র পাঠ করছে আমি শুনছি, আমি জানি আমার চেনা, হা এত এত নন্দে মন্ত্র, এটা কিভাবে সম্ভব, কিন্তু এইটা কিভাবে সম্ভব। এদিকে মন্ত্রের উচ্চারণে পুরো গুহা যেন ভরে উঠেছে, আর ও ছায়া মূর্তি যেন পাগলের মতো মেতে বেড়াচ্ছে, চারিদিকে ছায়া, চারিদিকে পিশাচ যেন ঘুরে বেড়াচ্ছে, চারপাশ থেকে যেন আমার শরীরকে ছেড়ে ছেড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চায়। এ সময় একটা জীব ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ঢুকেছে, আর নিমিষের মধ্যে ওর শরীরটা যেন হাওয়ায় উঠে দিল এবং কাপড়ের মধ্যে ছিঁড়ে দিল, রক্ত এসে পড়ল আমার শরীরে। আমার তখন আর হোশ নেই, আমি যেন পাথর হয়ে গেছি, শুধু কানে আসছে মন্ত্র উচ্চারণ, যার স্বর এখনো আরো বেড়ে গেছে। আমার চোখ বুঝে এলো, চোখ যখন খুললাম তখন দেখলাম আমি এক হাসপাতালে, আমাকে গুহা থেকে উদ্ধার করা হয়, আমি অজ্ঞান হয়ে অবস্থাতে পড়েছিলাম। আমি এখন নিজের বাড়িতে, এই ঘটনার পর সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে এখন আমি জানি সে রাতে আমার অদৃশ্য সঙ্গী কে ছিল, নন্দিনী আমার ভালোবাসা। ও সংস্কৃত দিয়ে রীতিমতো গবেষণা করেছিল এবং সংস্কৃত মন্ত্র তার গুরুত্ব দিয়ে থাকত এবং বিয়ে করব ঠিক করে তখনই ঘটেছিল অঘটন। নন্দিনী এক দুর্ঘটনায় মারা যায়, আজ প্রায় 4 বছর হয়ে গেছে। সেই নন্দিনী আফ্রিকার ওই অপদেবতার হাত থেকে আমার প্রাণ বারবার রক্ষা করে এসেছে, আবার অদৃশ্য সঙ্গী হয়ে। এই ছিল ঘটনা, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন জেসু ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনার আরেকটা স্টোরি কিন্তু আজকে পড়ে ফেললাম, থ্যাংক ইউ ভেরি 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 মাচ। এবং আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এবং আমি বিশ্বাস করি যে শুধু আমার কাছে না, আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, এবং আসি আমাদের সীমান্ত ভাইয়ের পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে বলছি। মূলত এই গল্পটিও আমাদেরকে পাঠিয়েছেন সীমান্ত ভাই, এবং তার 3 নম্বর ঘটনা এটা। আশা করছি গল্পটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এটা মূলত একটা গল্প, তিনি লিখেছেন, গল্পটির নাম টাইপ মেশিন। অরিন বাবুর ছোট্ট সংসার, মা, 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে গড়ে তুলেছেন এক সুখের সাম্রাজ্য। বাবা অনেকদিন আগে মারা গেছেন, তবে তার মৃত্যুটা অস্বাভাবিক ছিল, যেটা অরিন বাবু এখনো মেনে নিতে পারেন না। কোথাও কিছুই নেই, হঠাৎ করে তিনি মারা গিয়েছিলেন। তখন অরিন বাবুর বয়স বেশি ছিল না, জোর করে 18 কিংবা 19 হবে, আর এখন তিনি 43-এ পা দিয়েছেন। অরিন বাবুর বাবা ছিলেন একটা কোম্পানির টাইপরাইটার, সারাদিন অফিসে বসে বসে শুধু টাইপ করে যেতেন, যার জন্য খুব অল্পদিনেই তার চোখের জ্যোতি অনেকটা কমে গিয়েছিল। তিনি ছিলেন খুব রাশভারী এবং গম্ভীর এবং ধর্মভীরু ব্যক্তি। বাবা মারা যাওয়ার পর অনেক চেষ্টা চরিত্র করে রীতিমতো অরিন বাবু তার বাবার কাজটা পেয়েছিলেন। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিয়ে করেন, এখন তার 2টি মেয়ে রয়েছে, বড় মেয়ের নাম রিমা এবং কলেজে পড়ে, আর ছোট মেয়ের নাম রিয়া স্কুলে পড়ে। দুজনেই খুব ভদ্র এবং শান্তশিষ্ট মেয়ে। এখনের মেয়েদের মতো জিন্স প্যান্ট আর বুক খোলা আর পেট দেখানো গেঞ্জি পরে না। বঙ্গ নারীদের মতো শাড়ি পরতে বেশি ভালো রাখে এবং বেশি ভালোবাসে। অরিনবাবুর অনেক চেষ্টা চরিত্র করে বড় মেয়ের জন্য একটি সুপাত্র জোগাড় করেছেন। ভালো চাকরি করে, মাসে 23,000 টাকা বেতন। অরিনবাবু তাই না করতে পারেননি। খোঁজ খবর নিয়ে জেনেছিল ছেলেটা খুব বেশি ভালো আর ভদ্র, আর তার পরিবারের লোকও তাই। আর এমন পরিবার আর ছেলের লোভ সামলাতেই পারেননি অরিনবাবু, তাই এখানে মেয়ের বিয়ে ঠিক করেছেন। রিমারও খুব পছন্দ ছেলেটাকে। কিছুদিনের পরেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের জন্য সর্বদাই রীতিমতো ব্যস্ত ছিল অরিনবাবু। বড় মেয়ের বিয়ের কথা বলে সমস্ত তোড়ঝোড় নিজেই একা হাতে সামলাচ্ছেন। দুই মেয়ে আর মা ঘর তোর গোছানো আর পরিষ্কার টরিষ্কার করছিলেন। অরিনবাবুর মা রীতিমতো বৃদ্ধা, তাই তিনি সর্বদা চেয়ারে বসে তাদের নির্দেশ দিচ্ছিলেন। ঘর পরিষ্কার করতে গিয়ে অরিনবাবুর ছোট মেয়ে একটা জিনিসের সন্ধান পায়, একটা ছোট টাইপ মেশিন। বক্সে ভালো করে প্যাক করে চিড়েকোঠার ঘরে লুকিয়ে রাখা আছে এবং কৌতূহল জাগে রিয়ার সেটা দেখবার জন্য। কিন্তু এটা কি এখানে এভাবে লুকিয়ে রাখা আছে কেন, তা কেউই কিছু বলতে পারে না। সেটাকে ওভাবে ওখানে রেখে দেয়। মনে মনে ভাবে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে ওটা খুলে দেখবে। যদি টাইপ মেশিন হয় তাহলে ওর স্কুলে অনেক কাজ সে ওটা দিয়ে করে ফেলবে। আবার আদৌ ওটা ভালো আছে তো? যাই হোক, যেমন ছিল ঠিক সেভাবে রেখে দেওয়া হয়েছে। নিচে নেমে আসে, কিন্তু তার মনের ভেতরে সব সময় ঘুরপাক খাচ্ছিল যে কখন রাত হবে আর ওটা সে খুলে দেখবে। দুপুরে খাবার টেবিলে খেতে খেতে অরিনবাবু দেখলেন রিয়ার মুখটা কেমন যেন একটু শুকনো হয়ে আছে, কোনো গভীর চিন্তায় যেন ব্যস্ত। তৎক্ষণাৎ রিয়াকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা, হ্যাঁ মুখটা তো শুকনো শুকনো কেন, কি ভাবছিস? এত রিয়া তখন বলল, কিছু না ভাবি, আসলে দিদি চলে যাবে তো তাই আর কি। বাবা যদি বকে তাই সে ভয়ে রীতিমতো রিয়া টাইপ মেশিনের কথাটা বলতে পারেনি বাবাকে, যে টাইপ মেশিন একা একাই বাজছে কিভাবে সম্ভব। রাত তখন 12টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, রিয়ার চোখে ঘুম নেই। সে আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে ওঠে সোজা চিলাকোঠার সেই ঘরে চলে যায় এবং দরজা খুলে ভেতরে ঢুকে আস্তে আস্তে দরজাটা বন্ধ করে ঘরের লাইট অন করে ফেলে। তারপর সে বাক্সটা বের করে আর ভেতর থেকে টাইপ মেশিনটা বের করল রিয়া। অপূর্ব সুন্দর দেখতে এটা, অন্য 4-5টা মেশিনের মতো নয়, খুব দামি ওটা মনে হয়। তাই হয়তো ওটা লুকানো আছে। আর তাছাড়া এখন কম্পিউটারের যুগ, টাইপ মেশিনে কেউ টাইপই করে না। রিয়া ওই টাইপ মেশিনটার প্রেমে পড়ে যায়, ভাবে এটা হাতছাড়া করলে ভালো হবে না। যাই হোক, পরে বাপিকে বলতে হবে ব্যাপারটা। এই ভেবে আস্তে আস্তে সে আবারও বাক্সটা গুছিয়ে রাখে আর লাইট অফ করে দরজাটা খোলা নিচে যাবার জন্য, কিন্তু লাইট নেভাতে একটা খটখট আওয়াজ যেন উঠতে থাকে। মনে হয় কেউ যেন টাইপ মেশিনে বসে করছে সুদক্ষ টাইপ রাইটারের মতো। অদ্ভুত ভাবে একা একা টাইপ রাইটারটা যেন কাজ করছে। রিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর আলো জেড়ে ফেলে, কিন্তু না, কিছুই তো নেই সেখানে। ওটা যেখানে যেমন ছিল ঠিক সেভাবেই আছে, তাহলে হয়তো বা মনের ভুল। এই বলে যেই না আবার লাইট অফ করেছে, সেই আবারও আওয়াজটা যেন আগের মতো করে হতে থাকলো। খটখট খটখট করে টাইপরাইটারের সাউন্ড হচ্ছে। রিয়া আবারও যখন লাইট অন করছে তখন আবারও সবকিছুই যেন নর্মাল হয়ে যাচ্ছে। আবার লাইট অফ করছে, অমনি আওয়াজটা শুরু হচ্ছে। রিয়া খুব সাহসী মেয়ে, কৌতূহল নিয়ে সে আবারও টাইপ মেশিনটার দিকে এগিয়ে যায়। বক্সটা হাতে নিয়ে দেখে ঠিক তো আছে, তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? আওয়াজের উৎস সন্ধানের জন্য রিয়া বাক্সটা খুলে ফেলে আবার, আর যা দেখে তা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। টাইপ মেশিনটা বক্সে নেই। এই তো সে বক্সে ভালো করে গুছিয়ে রাখলো, তাহলে সেটা কেন কোথায়? হঠাৎ নজর পড়লো টেবিলের দিকে, টাইপ মেশিনটা টেবিলের উপরে রাখা আছে আর তার থেকে ওই খটখট করে আওয়াজটা হচ্ছে। রিয়া এই প্রথম খুব ভয় পেয়ে যায়। আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখে টাইপ মেশিনের সুইচগুলো অটোমেটিক্যালি প্রেস হচ্ছে আর ভেতর থেকে লাল রক্ত বেরিয়ে আসছে। বাপি, এটা বলে চিৎকার করে উঠে রীতিমতো রিয়া এবং মুহূর্তে আক্কান হয়ে যায়। রিয়ার চিৎকারের আওয়াজে নিচের থেকে রীতিমতো সবাই ছুটে এসে ঘরের দরজা খুলে দেখে রিয়া ঘরের মেঝেতে আক্কান হয়ে পড়ে আছে। রিয়ার জ্ঞান ফিরল পরের দিন দুপুরে। হসপিটালে বেডে শুয়ে ভয়ার্ত চোখ নিয়ে সে সবার দিকে একবার একবার করে তাকিয়ে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। মা বাবা আর দিদি একসঙ্গে জিজ্ঞেস করল, কি হয়েছিল রিয়া, তুই অত রাতে উপরে কি করছিলিস বলতো? রিয়ার সব ঘটনা প্রথম থেকে শেষ অব্দি বিস্তারিত বলল। রিয়ার মা আঁতকে উঠল। দিদি বলল, ওটা ওটা আমি কোনোদিনও দেখিনি। মা থমক দিয়ে তাকে চুপ করিয়ে দিল। রিয়ার বাবা গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, রিয়া ওটা তুই কোথায় পেয়েছিলিস বলতো? রিয়া তখন বলল, বাপি চিলেকোঠার ঘরে, ওটাকে আজকে বিদায় করব। আমি বলি, রিয়ার বাবা হসপিটাল থেকে বের হয়ে বাড়ি চলে গেল। সারাদিন খুঁজে ওই টাইপ মেশিনটাকে কোথাও খুঁজে পেল না অরিন বাবু। রিয়াকে সেদিন সন্ধ্যায় হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল। বাড়িতে এসে বিশ্রাম করার পাড়া রিয়া রাতে ওর মা সঙ্গে থাকে, তাকে একা শুতে দেয় না, আর সে টাইপ মেশিনটাও আর বাড়িতে দেখতে পাওয়া যায় না। কিছুদিন ঠিকঠাক ছিল সবই, হঠাৎ করে রিয়া একদিন রাতে আবার সে টাইপ মেশিনটাকে দেখতে পায় আর তার নিজের ঘরে দেখতে পায়। আগের ঘটনার মতোই আবারও ঘটনা শুরু হয়ে যায়। রিয়া আবারও চিৎকার করে ওঠে, ওর মা আর দিদি জেগে যায়। অরিনবাবু ছুটে আসে এবং পাশের ঘর থেকে ছুটে আসে, কেউ সেটাকে দেখতে পায় না একমাত্র রিয়া ছাড়া। সবার কোলাহল, আবারও সেটা হাওয়ায় মিলিয়ে যায়। সেদিন রাতে আর তেমন কিছু ঘটেনি। পরের দিন সকালে সবার মাথায় হাত পড়ল, আর কদিন পরে রিয়ার বিয়ে। কিন্তু বাড়িতে যা হাল হয়েছে, কিভাবে বা কি করবে আর রিয়ারই বা কি হবে, সে চিন্তায় অরিনবাবু যেন ভেঙে পড়তে লাগলেন। রিয়ার ঠাকুরমা এসব কিছুই জানে না, কিন্তু সবার চিন্তা ধরলেন কিছু একটা হয়েছে। রিয়ার কাছ থেকে সব ঘটনা শুনে তিনি বলতে আরম্ভ করলেন,
আমার স্বামী ছোটবেলা থেকে খুব ঘুরে বেড়াতে ভালোবাসতেন, অনেক অসনা জায়গায় গেছেন তিনি। এরকমই একবার বেড়াতে গিয়ে তিনি একটা টাইপ মেশিন কিনে আনছিলেন, সে টাইপ মেশিনটা ছিল সম্পূর্ণ অন্য ধরনের। অফিসে রোজ করবার কাজ শেষ করে উঠতে পারতেন না, তাই কম দামে ভালো জিনিস পেয়ে লোভ সালাতে পারেনি, অফিসের বাকি কাজটা বাড়িতে করবেন এটা বলেই কিনে ফেলেছিলেন। কিছুদিন সব ঠিকঠাক ছিল, বিপত্তিটা ঘটল কদিন পর, টাইপ মেশিনটা আপনি আপনি কাজ করতে শুরু করলো, আর তার সঙ্গে ভেতর থেকে লাল লাল রক্ত বেরোয় আসতো, আর বিকট চিৎকার আরম্ভ করলো। সারাটা দিন ঠিকই থাকতো, কিন্তু প্রতিদিন রাত 12টা বাজলে তার আওয়াজ শুরু হয়ে যেত। ঘটনার চক্রে উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে লাগলেন। ওরা সব শুনে বললেন,
আপনারা ভালো তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে।
তান্ত্রিক সব কিছু শুনা টাইপ মেশিনটাকে দেখলেন এবং বড় পুজোর আয়োজন করলেন। সব কিছু জোগাড় হলে তিনি এসে যজ্ঞ শুরু করলেন। তার তীব্র দৃষ্টি দেখে বললেন,
এই টাইপ মেশিনের ভেতরে একটা টাইপ রাইটার আত্মা লুকিয়ে আছে, বুঝতে পেরেছেন? কে ওনাকে টাইপ করার সময় খুন করেছিল, আর সেই থেকে উনি এর ভেতরে রয়ে গেছে, তার কারিন রয়ে গেছে তারিন। তোমরা এইটা কিনে মস্ত বড় ভুল করে ফেলেছো।
তারপর উনি দুই দিন ধরে সুখ করে ওই মেশিনটারে বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলেন, আর বলেছিলেন,
এইটা যেন কেউ কোনোদিন না খোলে।
সে বক্সটাই রিয়া খুলে ফেলেছে, ও যদি ওটা না খুলতো তাহলে কিছুই হইতো না।
অরিন বাবু তখন বললেন, তুমি তো কোনোদিন আমাদেরকে এইসব কথা বলনি।
তিনি আবারও বললেন, তোরা ভয় পাবি বলে ভালো হয় নাই, কিন্তু সে বক্স তো লুকিয়ে রাখা হয়েছিল, রিয়া পাইল কি করে?
রিয়া তখন বলল, ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছি।
তিনি আবারও বললেন, অরিন ওই টাইপ মেশিনটার জন্য তোর বাবা মারা গেছে, সারিনারি আর কি হবে, তুই এখনই ওই তান্ত্রিকের কাছে যা, কি সব ঘটনা খুলে বল, আমি ওর ঠিকানা দিতেছি।
রিয়া এই কথা শুনে একদম যেন শুকনো হয়ে গেল, চোখে মুখে কালি পড়ে গেল। অরিন বাবু তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সমস্ত ঘটনা খুলে বলতে তিনি সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন।
সবকিছু দেখে বললেন,
আর একটু দেরি করলে তো তোমাদের মেয়েকে বাঁচাতে পারত না। আচ্ছা আমি সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে।
এরপর তিনি যজ্ঞের ব্যবস্থা করলেন এবং ধীরে 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 অনেকক্ষণ ধরে যজ্ঞ করলেন এবং বাড়িটা বন্ধ করে দিলেন। টাইপরাইটারটাকে আবার নতুন করে একেবারে যেন বন্ধ করে দিলেন। এখন রিয়া সুস্থ আছে, সে টাইপ মেশিন বা টাইপরাইটার কেউ আর আসে না। আজ তার দিদির বিয়ে, তার থেকে খুশি হয়তো বা আর কেউ নেই। এই ছিল আমার তিনটা ঘটনা জেফ্রি ভাই, যদি ঘটনা তিনটি ভালো লাগে পড়ে শোনাতে পারেন। আমি সীমান্ত বলছিলাম কুমিল্লা থেকে। হে সীমান্ত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, বিউটিফুল স্টোরি। সিরিয়াসলি বললাম, অনেক 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 সুন্দর ছিল এবং অসাধারণ ঘটনা ছিল, মাশাআল্লাহ। এবং আমি খুবই অভিভূত যে আপনার মতো একজন অসাধারণ স্টোরি টেলার পেলাম আমাদের মানে আমাদের প্রেত পডকাস্টে পেলাম। অসাধারণ একটা ঘটনা, মানে অসাধারণ এক যাকে বলে স্টোরি টেলার পেলাম, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, এবং আশা করছি আপনার কাছ থেকে এরকম ভিন্ন ধর্মের আরো আরো অনেক অনেক ঘটনা পাবো, ভিন্ন ধর্মী ঘটনা পাবো। এবং আমি আশাবাদী যে আজকের যতগুলো ঘটনা ছিল, এই তিনটি ঘটনা বেশ ইউনিক ছিল, বেশ ভয়াবহ ছিল, বেশ মানে রহস্যজনক ছিল। ভয় থেকে রহস্যজনকটাই বেশি ছিল, এবং লাস্টের একটু বেশি জোশ ছিল, তাই না? আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন, আপনাদের কিন্তু কমেন্ট আমি খুব কম পাই, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে হয়তো আপনাদের সাথে কানেক্টিভিটিটা একটু বেশি থাকবে। সো দিস দ্য ফ্যাক্ট, চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast.
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জেফ্রি ভাই, আমি ফিরোজ খান বলছিলাম। আজ আরেকটি ঘটনা পাঠিয়ে দিলাম প্রেত পডকাস্টে, ভালো লাগবে পড়ে শোনাবেন। শুরু করছি ঘটনা। ঘটনাটির নাম সেই ফটো ফ্রেমটা। এই ঘটনার মূল লেখক অঞ্জন কুমার। শুরু করছি গল্প। আমরা একে অপরের অভিন্ন হৃদয়ের চার বন্ধু, তাপস, সুমন, মৃণাল আর আমি সবসময় একসঙ্গে থাকতাম, আর কোথাও গেলেও একসঙ্গে যেতাম। সেবার গিয়েছিলাম মৃণালের মামার বাড়ি, ওর বড় মামার ছেলের বিয়েতে, অনেক দূর। সেই ধূপগুড়ি কিভাবে যাব, অনেক দূর, এসব ভাবতে ভাবতে ঠিক করেছিলাম যাব না। আমার একটা ফ্যামিলি গাড়ি আছে, অবশেষে ঠিক হলো এই গাড়িতে করেই যাব। মৃণালের বাবা বললেন,
আমি তেলের দাম দিয়ে যাবো, তোরা বেরিয়ে পড়, ঠিক আছে।
অবশেষে যাবো না করে আমরা নিজেমতো গাড়িটা নিয়ে যাব বলে ঠিক করে ফেললাম। মৃণালের বাবা 5,000 টাকা দিল, গাড়ি চালাবো আমি, কারণ ওরা কেউ গাড়ি চালাতে পারে না। বিয়ে বাড়িটাতে গিয়ে 3 দিন ধরে খুব আনন্দে হইচই করলাম। সুমন তো প্রায় একটা মেয়ের প্রেমে পড়েই যাচ্ছিল, কোন রকমে তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসলাম। অচেনা অচানা জায়গা, কোথায় কি হবে বলা যায় না। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা আসার পর একটা জঙ্গল পেরিয়ে রাস্তার পাশে আসলাম। সবাই বলল সূর্যাস্ত দেখব, তাই বাধ্য হয়ে গাড়ি দাঁড় করিয়ে সূর্য দেখার জন্য আবারও যাত্রা শুরু করলাম। কিন্তু কপালে লিখুন আর কোথায় যাব, নামলো তুমুল বৃষ্টি। গাড়ি চালানো তো দূরের কথা, এত বৃষ্টির দাপটে যে সামনের জিনিস ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। উফ, বৃষ্টিটাই এখন আসতে হলো, বিরক্ত হয়ে বলল তাপস।
আর কি করা যাবে, যেখানে বাঘের ভয় সেখানে জাগে, গাড়িটা সাইড করে দে
বলল সুমন। কলকাতা থেকে এখনো আমরা প্রায় 250 কিলোমিটার দূরে। ধূপখড়ি থেকে ফেরার পথে হঠাৎ ইচ্ছা হয়েছিল NH2 ছেড়ে
NH-19 ধরার। যদিও অনেক আগে আমাদের আরো একটা রাস্তা কভার করে ফেলেছিল বা কভার ফেলার কথা ছিল, কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সূর্যাস্ত দেখার চক করে পড়ে দেখি কি হয়ে গেল। স্বাভাবিকভাবেই তাই আর 2 ঘন্টা দেরিতে চলছি। গাড়ি সাইড করে দাঁড় করানোর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা এখনো দেখা যায়নি। এভাবে ফেরা যাবে না, ঘড়িতে 9টা বেজে গেছে বললাম আমি। এবং এই জায়গাটা ভারী অদ্ভুত। আমরা শেষ 1 ঘন্টা হতে গোনা 2 থেকে 3টে গাড়ি দেখেছি আমাদের পাশ করে রীতিমতো বেরিয়ে যেতে। পুরো রাস্তায় একটাও আলো নেই। আরো প্রায় আধা ঘন্টা পর বৃষ্টি থামলো। গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণ বৃষ্টির আওয়াজে বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে দুমকার কাছাকাছি কোন এক জায়গায় আমরা এই 4টে প্রাণী ছাড়া চারদিকে পুরো শ্মশানের নীরবতা। তাপস তখন বলল, কাছাকাছি কোথাও থাবা, থাকার জায়গা থেকে ঘন্টাখানেক আড্ডা মেরে কাটিয়ে দেখি বলিস, তারপর আমরা ভোর ভোর আবার বেরিয়ে পড়বো, কি বলিস? নিমিরা তখন খ্যাক খ্যাক করে হেসে দিয়ে বলল, তখন আবার সূর্য ওঠা দেখার জন্য জঙ্গল ঢুকে যাবে না তো? কিছুটা এগিয়ে ছোট্ট খাবার জায়গা পাওয়া গেল, সেখানে চা পানি বা সিগারেট ডিম ম্যাগি খেয়ে জিজ্ঞেস করলাম কয়টা ঘন্টা কাটানোর মতো জায়গা পাওয়া যাবে কিনা। জবাবে দোকানদার জানালো সে এখনই ঝাঁপ ফেলবে। আমরা উঠে পড়লাম, ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। চল গাড়িতে কাটিয়ে দেব, মনে 4 থেকে 5 ঘন্টা এই তো ব্যাপার, তাপস বলে ওঠো কথাটা। গাড়ি স্টার্ট দিয়ে আর একটু এগোতে কিছুটা দূরে যেতে ঝুলে থাকা আলো আমাদের নজর এড়ালো না, কিন্তু যাবো কোন দিক থেকে সেটাও যেন বুঝ করতে পারছিলাম না। এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ দিয়ে নেমে যাওয়া সেই জায়গাটা, সেখান থেকে সম্ভবত যাওয়ার একটা রাস্তা আছে। রাস্তাটা সরু মাটির রাস্তা, সেখানে প্রচুর জল কাদা এবং হেডলাইট জেলে কোন রকমে এখনো শুরু করতে এতটুকু বোঝা গেল আলোর উৎসটা আমরা যতটুকু দূরে ভেবেছিলাম তার চেয়ে অনেকটাই দূরে। জল কাদা বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটার সামনে দাঁড়িয়েছিলাম সেটা একটা অনেক পুরনো প্রায় ভগ্ন প্রায় জমিদার বাড়ি। মৃণাল বলল, ভাই নিজেকে কেমন জমিদার জমিদার লাগছে। পাশ থেকে সুমন বলল, জমিদার বাড়ি দারোয়ান বল এটা, বুঝলি? আমাদের হাসির মধ্যে একরকম যেন শাল মুড়ি দিয়ে একটা অদ্ভুত জীব আমাদের সামনে এলো। ইনি সম্ভবত কেয়ারটেকার, মাথায় পাকা চুল, গাল ভর্তি রীতিমতো পাকা দাড়ি, গোফ, চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা, ফ্যাস ফ্যাসে গনায় বলল,
হ্যাঁ বাবা বলো কি রসা।
তাপস তখন বলল, ইয়া কাকু আমরা তো ঘন্টাখানেক থাকবো, এই কারণে যদি কোনো অসুবিধা না থাকে। আসলে কলকাতা ফিরছিলাম তো, ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছি। কেয়ারটেকার ভ্রু কুচকে বলল,
তোমরা চোর ডাকা দদো, অবশ্য হলো কোনো অসুবিধা নেই।
আমরাও হেসে ফেললাম আর মনে মনে ভাবলাম এই ভাঙা পুরো বাড়িতে চুরি করার মতো কে আসবে রে ভাই, কোন জহরত আছে কে জানে। বাড়িটা বেশ বড়, অনেকগুলো ঘর, বেশিরভাগই তালা দেয়া। দোতলার 2টো ঘর খোলা আছে এবং ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো। বেশ বড় ঘর, পুরনো একটা কাঠের সুন্দর বিছানা করা। সুমন বলে উঠল, কাল সকালে উঠে জমিদার বাড়ির ইতিহাস জান বুঝলি, আজ আপাতত বনটা ফেলে দিয়ে, কি বলিস? আমি তাপস আর মৃণাল একটু এদিক ওদিক দেখতে লাগলাম। পাশের খোলা ঘরটায় ঢুকে চোখে ধাঁধা লাগলো, প্রচুর জিনিস এদিক থেকে ওদিকে ছড়ানো, পুরনো দামি কিছু পাথরের কাজ করা জিনিস, কাঠের অসাধারণ কিছু আসবার, আর দেওয়ালে একটা নর্তকী প্রায় 6 ফুট লম্বা ছবি। মৃণাল ছবিটার উপরে হাত বুনিয়ে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি আস্তে করে ওর কানের কাছে গিয়ে বললাম,
দারোয়ান তুমি প্রেমের ফাঁদে পড়েছ?
তখন সে বলে উঠল, শাওয়ার এ বলে হাসতে হাসতে একটা পাথরের তৈরি সুন্দর কাজ করা ঘোড়া হাতে নিয়ে তুলে নিয়ে বললাম,
এইটা নিয়ে যাব।
তাপস একটু বিরক্ত হল, ক্লান্ত ছিলাম সকলেই তার, তাই ঘরে এসে শুয়ে পড়লাম। মৃণাল ঘোড়াটাকে রীতিমতো ব্যাগে ভরে নিয়ে পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুম এসে গেল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় 7টা বাজে। শরীরটা বেশ হালকা লাগছে। পাশে দেখলাম মৃণাল নেই, হয়তো আশেপাশটা ঘুরে দেখছে। আরো কিছুক্ষণ পর তিনজনে উঠলাম। কাল রাতে বাড়িটা যতটা ভাঙা চোরা মনে হচ্ছিল তার চেয়েও কয়েকগুণ খারাপ অবস্থা। চারিদিকে কয়েক বছর ধরে জমে থাকা ধুলো বাড়ি। যাই হোক, এবার বেরোতে হবে। মৃণালকে ফোন করে সুইচ অফ পেলাম, কেয়ারটেকার কেউ দেখলাম না কাছাকাছি কোথাও। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও দুজনকে দেখা গেল না। টেনশন বাড়ল এই অচেনা অচেনা জায়গায়। তারপর বলল, পাশে ঘরটা চল কি দেখি, হয়তো ওখানে কোনো হাতি ঘোড়া কুস্তে ঢুকেছে। তিনজনই একেবারে দৌড়ে গিয়ে ঢুকলাম সেই ঘরটায়। না, এখানেও নেই। বেরিয়ে আসতে যাব হঠাৎ করে চোখ গেল ডান দিকের দেওয়ালে। আমাদের পাঁচটা ইন্দ্রিয়কে একসাথে নাড়িয়ে দিয়ে হৃৎপিণ্ডটার গতি ইতিমধ্যে কয়েক গুণ বেড়ে গেল। ধুলে পড়া ফ্রেমটার মধ্যে কি ওটা, পাকা চুল, পাকা দাড়ি, গোফ, গোল ফ্রেমের চশমা এবং গায়ে শাল জড়ানো। সবেমাত্র কিছু বলতে যাচ্ছিলাম, আমার আর সুমনের গায়ে আস্তে আস্তে ধাক্কা মারল তাপস। ওর দিকে তাকিয়ে দেখলাম উল্টো দিকে দেওয়ালের দৃষ্টি এক দৃষ্টিতে যেন ভয়ঙ্কর এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকে দেওয়ালে তাকালাম। কালকে সেই নর্তকীর ছবি এখনো দেয়ালে ঝুলছে, কিন্তু কিন্তু আজ ছবির মতো আরেকজন। কি ওটা, অবিকল মৃণালের মতো দেখতে সে চশমা, গাল ভর্তি চাপা দাড়ি, মুখে হাসি হাসি হালকা হাসি, আর এক হাতে রীতিমতো ধরা আছে কালকে রাতের সেই সুন্দর কাজ করা পাথরের ঘোড়াটা। আমরা এক নিঃশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে পড়লাম। পিছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি গাড়ির কাছে এসে তবে আমরা থামলাম। সবাইকে ভাপাচ্ছি। তাপস তখন বলল, আর এক মুহূর্ত না, ঠিক আছে এখনই ফিরে চল, চল এখান থেকে। সুমন তখন বলল, কিন্তু মৃণাল, তাকে কি আমরা হারিয়ে ফেললাম, কোথায় কেন সে, সত্যি কি ফটোফ্রেমের মেয়েটা ওকে মেরে ফেলেছে? আমি তখন বললাম, জানি না, কিন্তু কাকার কাছে কি মুখ দেখাবো কি করে বলো তো, চারজন একসঙ্গে এসেছিলাম আর ফিরবো তিনজনে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমনের ফোনে একটা কল এলো এবং সুমন ফোন বার করে দেখল মৃণালের নাম্বার। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ভয় কেউ কোন ফোন ধরছে না, অথচ ফোনটা বেজে চলেছে। অবশেষে সব ভয় কাটিয়ে আমি ধরলাম ফোনটা। ফোনের ওপাশ থেকে মৃণালের কলা,
কোথায় তোরা, ফোন ধরছিস না কেন?
আমি বললাম, তুই কোথায়? আমরা তো গাড়ির কাছে চলে এসেছি। মৃণাল তখন বলল,
গাড়ির কাছে মানে কোথায়?
আমি বললাম, কাল রাতে তো আমরা সেই প্রাসাদে ছিলাম, তার সামনে রাস্তার উপরে।
মৃণাল বলল, কোন প্রাসাদের কথা বলছিস আবার তুই?
আমি এবার রেগে গিয়ে বললাম, এই বেটা ইয়ারকি করছিস, হ্যাঁ সীমা থাকে একটা ইয়ারকি করা, বুঝলি মৃণাল? তুই কোথায়? তোকে তো আমরা ফটো ফ্রেমের মধ্যে দেখছি। মৃণাল তখন একেবারে হতভম্ব হয়ে বলল,
কোন ফটো ফ্রেম, কোন প্রাসাদ, কি বলছিস তোরা, আমি তো কিছু বুঝতে পারছি না।
তাপস আমার হাতে ফোনটা কেড়ে নিল আর বলল,
এই তুই কোথায় আছিস বলতো, আমরা যাচ্ছি সেখানে।
এ কথার উত্তরে মৃণাল যে উত্তরটা দিল সেটা কল্পনায় করতে পারেনি। ভয় পেরে চমকে যাওয়ার মতো অবস্থা হলো আমাদের। মৃণাল বলল,
আমি তো মামার বাড়িতে আছি, তোরা কোথায়? আমাকে না নিয়ে চলে গেছিস তোরা? কাল ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিল, তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। ফিরে আয়, জলদি জলদি আয়, আমায় নিয়ে যা।
আমরা তিনজনে একসাথে রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। তাহলে কাল আমাদের সঙ্গে গাড়ি করে কে এলো, কি ছিল ওটা? মৃণাল নয় তাহলে কি ছিল ওটা? অদ্ভুত, এই প্রশ্নের উত্তর আজও আমরা পাইনি। আমরা তাড়াহুড়ো করে দ্রুত সেই ছবিটা ওখানে রেখে রীতিমতো দৌড়ত রীতিমতো পায়ে হেঁটে চলে আসি এবং অনেকটা দৌড়ের মতো করে চলে আসি। আর ওই ফটো ফ্রেমটা মৃণালের ছবি বা কিভাবে ছিল, অদ্ভুত বিষয়। এই ঘটনা আমার কাছে আজও এক রহস্যের জন্ম দিয়েছিল। এ ছিল ঘটনা। যে ভাই ঘটনাটি ভালো লাগবে আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন, আশা করছি ঘটনাটি ভালো লাগবে।
থ্যাংক ইউ ভেরি 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 মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই, আপনার আরেকটি অসাধারণ ঘটনা কিন্তু আজকে এখানে শেয়ার হয়ে গেল। এই ঘটনা কিন্তু মানে এই ঘটনাগুলো ম্যাক্সিমাম গুলোই খুবই ইউনিক লাগছে এবং খুবই হার হিম টাইপের ঘটনা, মানে লাস্টের দিকে ধাক্কাগুলা খাওয়া যাচ্ছে, মানে ঘটনার শুরুতে সবকিছু নর্মাল থাকছে, শেষের দিকে আসে একটা বড় ধরনের ধাক্কা। ওফ, দ্যাট ইজ ইম্প্রেসিভ স্টোরি, আমি বলবো অসাধারণ, সত্যি অনেক বেশি ইম্প্রেসিভ স্টোরি ছিল। এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সবার কাছে ঘটনা ভালো লেগেছে এবং আমি এতটুকু বিলিভ করি যে আপনাদের কাছে ভালো লাগলে কষ্টগুলো কিন্তু সার্থক হয়ে যায় এবং আজকেও হচ্ছে, আলহামদুলিল্লাহ সামনেও হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আপনার পরবর্তী ঘটনা একটু দ্রুত পাঠিয়ে দেবেন, আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। এবং এই বলে আমরা আরেকটি ছোট ঘটনায় চলে যাচ্ছি, চলে যাই পরের ঘটনায়।
Entertainment is a must. Shunun Shadhin Podcast. Podcast.
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জোশু ভাই, আমি তৌকির আহমেদ বলছি গোপালগঞ্জ থেকে। এই প্রথমবার প্রেত পডকাস্টে ঘটনা পাঠালাম, জানিনা শেয়ার হবে কিনা, এটা অনলাইন থেকে কালেক্ট করা স্টোরি এবং আশা করছি ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটির নাম অটোয়ারা। আজ থেকে সবে মাত্র বছর পাঁচেক আগের ঘটনা। তখন আমি গ্রামে থাকতাম, নিজের বলতে ছিল একটা ছোট্ট দোকান, আমার পরিবারের লোকেরা শহরে চলে গেছিল, আমি নিজের দোকানের জন্য গ্রামে থেকে গিয়েছিলাম। আমাদের গ্রামের মধ্যে দোকান বলতে শুধু আমার দোকানটাই ছিল, আর বেচা কেনা স্বাভাবিকভাবে একটু বেশি ছিল, তাই দোকান বন্ধ করে সব হিসাব নিকেশ ক্লিয়ার করে আমার বাড়ি ফিরতে প্রায় রাত হয়ে যেত। সময়টা ছিল শ্রাবণ মাস, সারাদিন ধরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আকাশ ঘন কালো হয়ে বেঁকে থাকা, মাঝে মাঝে আবারও বজ্রপাত হচ্ছে এবং দেখতে পাওয়া যাচ্ছিল সন্ধ্যার পর থেকে আরো জোরে জোরে বৃষ্টি পড়তে লাগে। রাত আটটার সময় হঠাৎ করে এলো মুষল ধারায় বৃষ্টি আর তার সাথে বজ্রপাত। সারাদিন বেচা কেনার পর হিসেব জিজ্ঞেস করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। ভাবছিলাম এই অবস্থায় কিভাবে বাড়ি যাব। রাত তখন প্রায় বারোটা, বৃষ্টি অনেকটাই কমে গেছে, সারাদিনের মতো আবারও টিপ টিপ করে পড়ছে। ভাবলাম দোকান থেকে দু এক কিলোমিটার মতো গেলে তবে তো আমার বাড়ি, অত এক ঘন্টা হাঁটলে বাড়িতে পৌঁছে যাব। দোকানের কর্মচারী বলল, আজ এই দুর্যোগ, দুর্যোগে তাছাড়া এত রাতে বাড়ি যাবেন না বাবু, যাচ্ছে বরং দোকানে থেকে যান। আমি তখন বললাম, না না আমি ঠিক চলে যেতে পারবো, রাস্তায় ইলেকট্রিসিটি লাইট সবই আছে, তাছাড়া আমার কাছে টর্চও আছে, সমস্যা নেই, লোকজন তো চলছে রাস্তায়, আর কে আছে, আমি ঠিক চলে যেতে পারবো। এই কথা বলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাস্তায়। সেদিন সঙ্গে সাইকেলও ছিল না, অগত্যা হেঁটে বাড়িতে যেতে হবে। কিছুটা রাস্তা এগিয়ে গিয়ে দেখলাম রাস্তা একেবারেই ফাঁকা, কোনো জনমানুষ নেই, সারা রাস্তা জল দাঁড়িয়ে থই থই করছে, এমনই রাস্তায় কোনো বাস লরি অটো কিছুই নেই, অনেকটা দূরে দূরে একটা ইলেকট্রিক লাইট চলছে টিম টিম করে, তাও বৃষ্টির জন্য ভালো করে আলো দেখতে পাওয়া যাচ্ছে না, গাটা কেমন যেন ছমছম করে উঠল। একবার ভাবলাম ফিরে যায় দোকানে, আবার ভাবলাম ধুর চেনা জানা রাস্তায় আবার ভয় কিসের, চলে যায় চলে যায় বাড়ি, রাস্তায় কোনো রিক্সাওয়ালা নেই যে তাতে বাড়ি পৌঁছাবো, ধুর ছাই যা হয় হবে, মনে একটা টর্চের আলো জ্বালিয়ে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে লাগলাম। আবার তার উপরে বৃষ্টির বেগটাও যেন একটু বেড়ে গেল, অগত্যা ছাতা মাথায় দিয়ে জলে পূর্ণ রাস্তা যেন নিজেই মনে হাঁটতে থাকলাম। আমার দোকান থেকে কিছুটা এগুলে রাস্তার ধারে পড়ে একটা খুব বড় ঝাঁচড়া অস্থ গাছ, আর তার ধরেই আছে একটা ছোট্ট চায়ের দোকান, সেই দোকানটাও তখন বন্ধ হয়ে গেছে, গাছের তালাটাও ফাঁকা আর খুটখুটে অন্ধকার। অন্ধকার চোখে পড়ল গাছের তলায় একটা অটো দাঁড়িয়ে আছে, একটু একটু আগে তো ছিল না, খুব ভয় পেয়ে গেলাম। আবার ভাবলাম
অন্ধকার হয়তো বা খেয়াল করিনি। নিজের মনে নিজে হাসতে লাগলাম, অটোর দিকে এগিয়ে যেতে লাগলাম। অটোর একদম সামনে যেতেই অটোওয়ালাকে দেখতে পেলাম। অটোওয়ালাদের প্রায় সকলে আমি চিনতাম। অটোওয়ালাকে দেখে দ্বিতীয়ত জিজ্ঞেস করলাম,
কে ভাড়া যাবি? হ্যাঁ, অটোওয়ালা বলল, হ বাবু যামু তো।
আমি আবারও বললাম,
কত ভাড়া নিবি বল?
অটোওয়ালা বলল, আগে অন্যদিন যা দেন আজও তাই দেবেন। আমি আর কথা না পারিয়ে উঠে বসলাম অটোতে। দেখলাম অটোর একদিকে পর্দা আছে আর অন্যদিকে নেই, সেদিক দিয়ে বৃষ্টি আসছে, তাই ছাতাটা একধারে আড়াল দিলাম। অটোওয়ালা উঠে বসল তার নিজের সিটে। এতক্ষণ পর চিনতে পারলাম অটোওয়ালাকে। তার নাম সুশান্ত। বহুদিন লোকটা এই রাস্তা দিয়ে অটো চালায়। আমি বহুবার তার অটোতে চেপেছি। লোকটা খুব ধর্মভীরু এবং খুব বিশ্বাসী, কাজে তার অটোতে নিশ্চিন্ত হয়ে বসলাম। অটো চালাতে লাগল সুশান্ত। কিছুদিন আগে সুশান্ত আমার দোকানে এসেছিল, কত দুঃখ করছিল তার ছেলের জন্য। একটাই মাত্র ছেলে, তার নাম তারক, এবং অল্প বয়সে ছেলেটা নষ্ট হয়ে গেছে। বন্ধুর সঙ্গে পরে মদ গাঁজা খেতে শুরু করেছে। আমি তখন বললাম,
বিয়ে দিয়ে দে তোর ছেলের, তাহলে তো একটু শোধরায়, বুঝিস নি?
সুশান্ত তখন বলল,
আমি তার আর চেষ্টা করি না, কিছুতেই বিয়ে করতে চায় না।
আমি তখন বললাম,
কেন রে?
সুশান্ত তখন বলল,
আমার বাড়ির পাশে তার একটা লোক আছে, ভদ্র লোক, নাইট গার্ডে চাকরি করে, তার স্ত্রী, সে দুজন সারা ওই বাড়িতে কেউ থাকে না। পাড়ার লোকের মুখে শুনেছি তার ছেলে তারক নাকি রোজ রাত্রে ওই ভদ্র লোকের বাড়িতে যায়। সে চাকরিতে বেরিয়ে যাওয়ার পর এদিকে আমার ছেলেও রাতে বাড়িতে থাকে না, আজ এখানে তো কাল ওখানে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় আর কি।
আমি তখন বললাম,
সে কি রে, ওকে শুধরা, তাহলে তো নষ্ট হয়ে যাবে যে।
সুশান্ত তখন বলল,
আর নষ্ট হওয়ার বাকি আছে কি, লোকটাও সেরকম, আমার ছেলে ওদের বাড়িতে গেলে সে সঙ্গে সঙ্গে বাইরে চলে যায়, এত চেষ্টা করছি কিছুতে বিয়ে দিতে পারতেছি না।
আমি বললাম,
না তোর ছেলের কিছুটা কিছুই হবে না, ওই বউটাই তোর ছেলেকে নষ্ট করে দিয়েছে, সে যে সাথ পেয়েছে তার ছেড়ে আসতে পারছে না।
এসব ভাবতে ভাবতে হঠাৎ চমকে গেলাম। আশ্চর্য ব্যাপার, অটো যেন হাওয়ায় উঠছে, কিভাবে সম্ভব? আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম,
ও কি রে, ও কি করছিস রে সুশান্ত, একটু আসতে চা না, ও অটো তো উল্টে যাবে তো।
আমার কথা শুনে সে কিছুই বলল না। আমি অগাত্তা আমারও অমা খুলাম এবং বললাম,
ও কি করছিস রে সুশান্ত, একটু আসতে চা না, ও উল্টে যাবে তো, পরে তো আমরা দুজনে মরবো, সারা রাস্তায় জল জ্বালিয়ে আছে, এত জোরে চালাস না, বিপদের শেষ সীমানা থাকবে না, বললাম।
এবার সুশান্ত আমার কথা শুনে বিকটায় হাসি দিল। সুশান্তর হাসি শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেমন হাসি, অস্বাভাবিক হাসি মনে হলো, আমি যেন গায়ে কাঁটা দিয়ে উঠল, কিছুই বলতে পারলাম না, চুপ করে বসে রইলাম। অটোতে বসে ছাতাটাকে ঠিক করে ধরলাম যাতে ভেতরে জল না ঢোকে। আবারও ভাবলাম, মনে হয় নেশা করেছে ছেলেটার জন্য, এতটা ভালো লোক তার জন্য একটু মনে শান্তি নেই, সে নেশা করবে না তো কি করবে। মাত্র 3 মিনিটের মধ্যে সুশান্ত 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে আমাকে নামিয়ে দিল, আমার বাড়ির রাস্তায় নামিয়ে দিল। রাস্তা থেকে নেমে একটু দূরে গেলেই আমার বাড়ি। তখন বৃষ্টি পড়ছে টিপ 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 করে। আমি অটো থেকে নেমে টাকা দেওয়ার জন্য রীতিমতো পকেট হাত দিয়েছি, হঠাৎ করে সুশান্ত তীর বেগে রীতিমতো ছুটে এসে তার অটো নিয়ে চলে গেল। আমি হতভম্ব হয়ে সেদিকে চেয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, কি ব্যাপার রে বাবা, টাকা না নিয়ে চলে গেল সুশান্ত। এসব ভাবতে ভাবতে আবার লক্ষ্য করলাম বৃষ্টি অনেকটাই যেন কমে গেছে, আর প্রায় পড়ছে না বললেই চলে। একটু আগে যদি থামতো কি আর করা যাবে। আমি সেখানে দাঁড়িয়ে থেকে নিষ্প্রয়োজন মনে করে বাড়িতে চলে গেলাম। আর রাত তখন প্রায় 12:30 বেজে গেছে। বাড়িতে গিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে শুয়ে সুশান্তের কথা ভাবতে লাগলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজে বলতে পারবো না। ঘুম ভাঙল সকালে প্রতিদিনের মতো দোকানে গেলাম। সারা দিন শুধু চিন্তা করতে লাগলাম, এখন বুঝি সুশান্ত আসবে টাকা নিতে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোথায় সুশান্ত তার কোনো পাত্তাই নেই। আজও কালকের মতোই বৃষ্টি পড়ছে সারাটা দিন ধরে। বৃষ্টি থামতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল, সঙ্গে সাইকেল ছিল, তাই খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিয়ে গেছিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম,
গরিব মানুষ, নেশায় খাওয়ার জন্য হয়তো বা ভুলে গেছে। আমার কর্তব্য হল তার ভাড়াটা তাকে দিয়ে আসা। এই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সারা দিন সুশান্ত এলো না। আমি ভাবলাম লোকটা মনে হয় সত্যি ভুলে গেছে। এভাবে তো সন্ধ্যার কিছুক্ষণ পেরিয়ে সুশান্তের খোঁজে বেরিয়ে পড়লাম। রাস্তায় একজন চেনা অটোওয়ালাকে দেখতে পেলাম। তাকে জিজ্ঞেস করলাম,
আরে ওই সুশান্ত বলে যে অটোওয়ালারা আছে না, ও কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না।
অটোওয়ালা অবাক হয়ে আমার দিকে চেয়ে বলল, সে কি বাবু, আপনি কিছু শোনেন নাই? আমি তখন বললাম,
কই, কিছুই তো না, আমি তো কিছু শুনি নাই।
অটোওয়ালা বলল, গত সপ্তাহে সুশান্ত মারা গেছে। আমি যেন তাকে ধমক দিয়ে বললাম,
কে রে, তুই কি ঠাট্টা মশ করে বলছিস, গাঁজা মানে কিছু গেছিস নাকি, হ্যাঁ উল্টা পাল্টা বলছিস?
তখন সব অটোওয়ালা একসাথে বলল,
না বাবু ঠাট্টা নয়, সত্যি সুশান্ত মারা গেছে।
আমি আবারও বললাম, কি বলছিস সব, কি হয়েছিল সুশান্তের? অটোওয়ালা সবাই একসাথে বলল, আগে অ্যাক্সিডেন্ট করেছিল, সুশান্ত তার অটো নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমার মন যেন শিউরিতে হয়ে উঠল, খুব ভয় পেয়ে গেলাম। আর আমার হাত পা যেন কেঁপে উঠল। সেখানে আর দাঁড়িয়ে না থেকে দোকানের দিকে হাঁটা শুরু করলাম। আর ভাবলাম, ধুর, ওরা হয়তো বা মিথ্যা কথা বলেছে, এটা কিভাবে সম্ভব, লোকটা নিজে পশুদের আমাকে নিয়ে গেল। এসব ভাবতে ভাবতে দোকানের দিকে না গিয়ে সুশান্তের বাড়ির দিকে রওনা দিলাম। মিনিট দশেকের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। ছোট্ট একতলা বাড়ি, দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরে দরজা খুললো একটা মহিলা। দেখেই চিনতে পারলাম তিনি সুশান্তের স্ত্রী। আমি পরিচয় দিতে তিনি আমাকে চিনতে পেরে সাদরে ভিতরে নিয়ে গেলেন। ছোট একটা ঘরে বসতেই ঘরে এলো সুশান্তের মা। আমি বললাম, সুশান্ত এখনো বাড়ি ফেরেনি, পরশুর অটোতে করে আমি যে রাতে বাড়ি ফিরছিলাম আর কি, কিছু টাকা না দিয়ে তো চলে আসলো, বুঝলাম না। আর দুদিন তো আর ফোন পাত্তায়নি, কোথায় সে? আমি যেন কথাগুলো বলতেও পারছিলাম না, কেমন যেন একটু কনফিউশন লাগছিল, ভয় ভয় লাগছিল। অটোওয়ালার কথাটা আর বললাম না। আমার কথা শুনে সুশান্তের মা রীতিমতো হতবিহ্বল হয়ে কেঁদে উঠলেন আর বললেন, সুশান্তর সঙ্গে তোমার পরশু দিন দেখা হয়েছে, এ কি বলতেছো বাবা? সুশান্তের স্ত্রী মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। আমি এবার সত্যি হতভম্ব হয়ে গেলাম। গায়ের লোম দাঁড়িয়ে গেল, আমার চোখ দিয়ে যেন পানি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে অটোওয়ালাদের কথা সত্যি, সুশান্ত বেঁচে নেই, তাহলে আমি কে নিয়ে গেল সেদিন? ভয়ে আমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছিল, কলিজা যেন ঠান্ডা হয়ে আসছিল, বুকের ভিতরে ধুপ ধুপ করে উঠছিল। আমি সব কিসের পাল্লায় পড়ছি? সুশান্তের মা রীতিমতো ধরা গলায় বলল, তুমি ভুল দেখেছো বাবা। সুশান্তের স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, উনি কত সপ্তাহে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আমাদের ছেড়ে চলে গেছে। একটা বোমা ফাটলেও বোধহয় এতটাই আশ্চর্য হতাম না। সে আমায় নিজে তার অটোতে করে নিয়ে এসেছিল। কিভাবে সম্ভব? টলতে টলতে বেরিয়ে এসে দোকানের দিকে চলে গেলাম। আমি বেশ বুঝতে পারলাম তার আত্মায় আমার প্রাণ রক্ষা করেছে। কৃতজ্ঞতায় রীতিমতো চোখের জল চলে এসেছিল। সে ঘটনা আমি কোনোদিন ভুলতে পারিনি, আর পারবো না। যশু ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। Oh my God, what a beautiful story, Tokir bhai. This is absolutely masterpiece story chilo. Ajker protite story kemon jeno gahim kora ta na. Prothome te ghotona kichu bojhachhi na, but sheshe dike ekta boro dhoroner dhakka. Oh man, that is a beautiful thing, man. Onek beshi bhalo lagche story gulo. Ebong mone hocche preter ghotona gulo din din onek beshi dark hoye jacche. Sei dark psychological horror story gulo mone hoy abaro pacchi. Mashallah. So excited, seriously. I'm onek beshi anondito. Jeto bhalo bhalo story apnader madhye pacchi. Wow. Seriously, man, this is amazing story. Onek bhalo chilo. Mane dhakka ta bishesh kore beshi bhalo chilo. My God. Bhalo lagche. Onek bhalo lagche, bhai. Tokir bhai, apnake request korbo apni prit podcast er regular story panaben, bhai. Apnar story onek bhalo. Mashallah. Just awesome. Ekon awesome story chilo. এবং আশা করছি আপনাদের সবার কাছে ভাইয়ের ঘটনা ভালো লেগেছে। কমেন্ট করে জানিয়ে দেবেন, আপনাদের কমেন্টে আশায় থাকবো। এবং অবশ্যই বলবো যে ঘটনাগুলো ডেফিনেটলি আপনাদের নিজস্ব জায়গা থেকে পাঠিয়ে দেবেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। আর একসাথে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি চান প্রেতে ঘটনা পাঠাবেন তাহলে কিন্তু পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটো উপায় আছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। যদি সত্যি কথা বলি তাহলে বলতে হবে যে যদি হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠান তাহলে অবশ্যই বলে দিতে হবে পেট পডকাস্টের ঘটনা পাঠাচ্ছেন। যদি বলি যে মানে কোন ইমেল কোন নাম্বারটা, সে নাম্বারটা হচ্ছে 01400930011। বাট ওয়ান থিং অবশ্যই আপনাকে জানাতে হবে যে আপনি পেট পডকাস্টে ঘটনা পাঠাচ্ছেন, দিস ইজ দ্য ফ্যাক্ট। আর দেরি করবো না, চলে যাচ্ছি আমি সরাসরি লাইভ সেশনে, এবং আশা করছি লাইভ সেশনে দারুণ রকম ভালো লাগবে আপনাদের কাছে। চলে যাই লাইভ সেশনে।